ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি, যা শুনে ঈমান আমল আরো দৃঢ় করেছি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ এক আয়োজন, বিশেষ এক অনুষ্ঠান নিয়ে, যার নাম আদব সম্পন্ন ব্যক্তি। দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই একরাশ প্রীতি এবং ফুলের শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্যে, অর্থাৎ আদব সম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠানের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে, এই বিষয়ের আদব সম্পর্কে আমরা বর্ণনা করার চেষ্টা করি। আর প্রতিটি পর্বে আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী একজন থাকেন মেহমান হিসেবে, তার থেকে আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করি, মাদানী ফুল শ্রবণ করি। আজকেও ব্যতিক্রম হবে না, আজকে একটি বিষয় নিয়েছি, এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর বিষয় কি তা জানবো মোবাইল লিগে দাওয়াত ইসলামের মুখে, ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরু থেকে আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ তাআলার সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরুদ পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ সে দুনিয়াতে থেকে জান্নাতে থাকার স্থান দেখে না নিবে। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যের বিষয় দুরুদে পাক পাঠ করা। বাস্তবে কি সৌভাগ্যবান ব্যক্তি সেই যে প্রিয় আকা মদিনী ওয়ালে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করে। আসুন না আপনি আমি নিয়ত করে নিই, আমরা সকলে নিয়ত করি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করে আমরা নিজেরা রহমত এবং বরকত অর্জন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি। তো আসন অনুষ্ঠানের আলোচনার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যত বেশি নিয়ত হবে সওয়াব তত বেশি অর্জিত হবে। পাশাপাশি আমরা যখন ভালো ভালো নিয়ত করব, তখন এই ভালো নিয়ত আমাদেরকে, অর্থাৎ বান্দাদেরকে জান্নাতে পৌঁছে দেয়। তো ভালো ভালো নিয়ত করে নিই, আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য অনুষ্ঠানের আলোচনা শ্রবণ করব, যা কিছু শুনব তা মনে রাখব, এবং যদি সম্ভব হয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা লিখে রাখব, অন্যের নিকট পৌঁছে দেব ইনশা আল্লাহ তাআলা। তো আর মোবাইলে দাওয়াত ইসলামী নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন। নুরুল আমিন ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
আল্লাহ তাআলার দয়া, আপনাকে আন্তরিক মুবারকবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন অনুষ্ঠানের মধ্যে। আর একটি বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে, তো বিষয় যদি আপনি বলে দিতেন আমাদের দর্শকবৃন্দকে, যে আজকে কোন বিষয়ে আদব সম্পর্কে আমরা শুনব।
আজকে ইনশাআল্লাহ আমরা আহলে বায়াতের আদব সম্পর্কে শুনব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আহলে বায়াত সম্পর্কে আমরা শ্রবণ করব, আহলে বায়াতের আদব আমাদের কীরকম করা উচিত, আর এগুলো আমরা শিখব কিভাবে? কুরআনে পাকের আয়াত থেকে, জি হ্যাঁ হাদিসে মুবারাকা থেকে, এবং বুজুর্গানে দিন সাহাবাই কিরাম আউলিয়া কামিলিন তারা কিভাবে এই বিষয়গুলোর আদব করেছেন, আহলে বায়াতের আদব করেছেন, কুরআনে পাকে আহলে বায়াতের প্রতি ভালোবাসা আদবের কী বর্ণনা রয়েছে, এগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করব। আর এগুলো আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা আদব সম্পন্ন ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা শুনব, প্রথমেই আমরা নুরুল আমিন ভাইয়ের কাছে যাব, যেহেতু আহলে বাইতের আলোচনা হবে। তো আহলে বাইত বলতে কি বোঝায়, আর আহলে বাইত এর সম্পর্কে কুরআনে পাকে কি রয়েছে? প্রথমে নুরুল আমিন ভাই আপনার কাছে জানতে চাইব যে আহলে বাইতের আদব, তো আহলে বাইত সম্পর্কে যদি সংক্ষিপ্তভাবে আমরা কিছু শুনে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা কুরআনের আয়াত শুনব, যে আহলে বাইত সম্পর্কে কুরআনে পাকে কি বলা হয়েছে?
রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানদেরকে একটি আয়াত শুনালেন, সূরা শুরার 23 নং আয়াত, যেখানে কিছুটা এমন আয়াতের অনুবাদটা যে আমি তোমাদের থেকে কিছুই চাই না, আমি যে তোমাদের নবুয়তের জন্য আমি কিছু চাই না, আমি চাই আমার যে নিকটাত্মীয় রয়েছে, কুরবা যারা রয়েছে, আহলে বায়াত রয়েছে, তাদের ভালোবাসা, তাদের অনুগত্য।
মাশাআল্লাহ।
আহলে বায়াত কারা? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আহলে বায়াত? যাদের অনুগত্য করা কোরআনুল করিমে ফরজ করা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে আলী, মা ফাতেমাতু জাহরা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন।
অর্থাৎ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসনান কারিমাইন, এরপরে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর শেরে খুদা হযরত আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিম, এই চারজন, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আহলে বাইত।
জি জি, এরকমই। অন্য একটি রেওয়ায়েত আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চাদর জড়িয়ে রয়েছেন, চাদর জড়িয়ে রয়েছেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন।
সুবহানাল্লাহ।
তিনি তাকে চাদরে নিয়ে নিলেন। আবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকেও চাদরে জড়িয়ে নিলেন। আবার আসলেন হযরতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সুবহানাল্লাহ,
তাকেও চাদরের অন্তর্ভুক্ত করে নিলেন।
আল্লাহু আকবার।
তারপর আবার হযরতে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে তাকেও চাদরের অন্তর্ভুক্ত করে নিলেন,
সুবহানাল্লাহ,
এবং বললেন এরাই হচ্ছে আমার আহল।
আল্লাহু আকবার।
তো এরকম আরও অনেকগুলো রেওয়াত রয়েছে যেখানে আহলে বায়াত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো বিশেষ করে এই চারজন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
জি,
এই পাঁচজনকেই পাঞ্জাতন আমরা বলে থাকি তাদেরকে, এবং আহলে বায়াত সম্পর্কে চারজনের ব্যাপারটাই অনেকবার এসেছে। তবে অনেক অনেকের মত, অনেক আইমা কেরামদের মত, যারা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, তারাও আহলে বায়াতের অন্তর্ভুক্ত রয়েছে। তো এই আহলে বায়াত যারা রয়েছে, কোরআনুল করিমে আল্লাহ তাবারক তাআলা আহলে বায়াতের আনুগত্য করার জন্য বলেছেন। তো আনুগত্য কখনো লাভ অ্যাডমায়ার ছাড়া, ভালোবাসা সম্মান ছাড়া কখনোই হয় না।
অর্থাৎ ভালোবাসা, ভক্তি, এর পাশাপাশি আদব,
আদব
বলি বা আমরা সম্মান বলি,
হ্যাঁ,
তো এইটা ছাড়া আনুগত্য হয় না। আনুগত্যর জন্য ভালোবাসাও প্রয়োজন, পাশাপাশি সম্মান এবং আদবও প্রয়োজন,
রেসপেক্ট প্রয়োজন অবশ্যই। যদি পে টু রেসপেক্ট, তারপরেই আপনি তাকে আনুগত্য করবেন। যদি আপনি তাকে রেসপেক্টই না করেন, তাহলে আনুগত্য কোথা থেকে আসবে? তো এজন্য আহলে বায়াতের আনুগত্য করা আমাদের জন্য কি ফরজ? কোরআনুল করিমে এটা আয়াতের মাধ্যমে সেটা ফরজ হয়েছে আমাদের জন্য। তো আমাদের প্রত্যেকের উচিত যে আহলে বায়াতের আনুগত্য করা।
মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা শ্রবণ করলাম দর্শকবৃন্দ। নুরুল আমিন ভাই একটুর মধ্যে সব কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এক তো একটি আয়াতে কারিমাও বললেন যে আয়াতে কারিমার মধ্যে আহলে বায়াতের অর্থাৎ নিকটাত্মীয় যারা রয়েছে তাদের আনুগত্য করার, ভালোবাসার জন্য বললেন, পাশাপাশি আহলে বাইত এই নিকটাত্মীয় করা, এই বিষয়ে আমাদেরকে জানালেন। আর আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারের দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষা দাও। নাম্বার এক, আমার ভালোবাসা, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। নাম্বার দুই, আহলে বাইতের ভালোবাসা। এবং নাম্বার তিন, কুরআনের শিক্ষা। তো এই তিনটি বিষয়ের শিক্ষা ছোটদেরকে অর্থাৎ সন্তানদেরকে দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন। কেন দিয়েছেন? কেননা এই তিনটি বিষয় হচ্ছে বান্দার জন্য মুক্তির উপায়। একটু চিন্তা করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন ইমানের মূল। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আহলে বায়ত, এর প্রতি ভালোবাসার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাগিদ দিয়েছেন কুরআনের শিক্ষা। কুরআনের মধ্যেই আমাদের সকল হুকুম আহকাম রয়েছে, আর এগুলো আমরা যদি আনুগত্য করি বা মানি আমরা, তাহলে আমরা কী করতে পারবো? দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। তো এই বিষয়গুলো আমরা জানলাম। আমরা নুরুল আমিন ভাই থেকে আহলে বায়ত সম্পর্কে যদি হাদিসে কারিমাও যদি আমরা শুনতে পাই দর্শকবৃন্দরা, তাহলে তাদের প্রতি আসলে যে কোনো বিষয়ের যখন আমরা ফজিলত বা এর সান মান, যেমন যে কোনো বিষয়ের বা যে কোনো ব্যক্তির যদি সম্মান মর্যাদা তার মাহাত্ম শুনি, তার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়।
যে কোনো কিছুরই গুরুত্ব যখন আমরা জানবো যে এটার এই গুরুত্ব রয়েছে, তখনই কিন্তু সেটা করার আগ্রহ জাগে, সেটা করার আগ্রহ জাগে এবং সেটা করার জন্য সে নিজেকে প্রস্তুত রাখে। তো আহলে বায়াতের গুরুত্ব অনেক রয়েছে, আহলে বায়াতের মর্যাদা অনেক রয়েছে, শান অনেক রয়েছে। কোরআনুল করিমের কয়েকটি জায়গায় আহলে বায়াত সম্পর্কে এসেছে, তাদের সম্মান করা, তাদের রেসপেক্ট করার পাশাপাশি হাদিসে কারিমায় অসংখ্য জায়গায় রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের কাছে আমি দুইটি ভারী বস্তু রেখে যাচ্ছি, তার মধ্যে একটি হচ্ছে কোরআন আর অন্যটি হচ্ছে আহলে বায়াত।
আহলে বায়াত
অর্থাৎ ভারী বস্তু। তো এই ভারী বস্তুটাকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা নাজাত পাবে। নাজাত পাওয়ার জন্য এই দুইটা বস্তুকে তোমরা কি আঁকড়ে ধরবা, এই দুইটা বস্তুকে এরকম ভাবে আঁকড়ে ধরবা যাতে তোমরা নাজাত পাও। অসংখ্য হাদিসে মোবারকায় রয়েছে যে আহলে বায়াতকে ভালোবাসার ব্যাপারে, তাদের আনুগত্য করার ব্যাপারে রয়েছে। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গায় আহলে বায়াতের শান ও মান এর ব্যাপারে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে থাকো, এজন্য তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো।
সুবহানাল্লাহ।
আর আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ভালোবাসো।
সুবহানাল্লাহ।
আর আমাকে ভালোবাসা, আমার ভালোবাসা পাওয়ার জন্য আহলে বায়াতকে ভালোবাসো।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
অর্থাৎ গুরুত্বটা দেখুন, যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে কোথায় চলে আসছে, আহলে বায়াত পর্যন্ত চলে আসছে। তাহলে এই হাদিসে কারিমা থেকে বোঝাই যাচ্ছে যে আহলে বায়াতকে ছাড়া আমাদের ইমানের পরিপূর্ণতা আসবে না। এরকম অনেক জায়গায় অনেক রেওয়ায়েতই আসছে, অনেক হাদিসেই আসছে যে আহলে বায়াতকে ভালোবাসা ছাড়া ইমান পরিপূর্ণ হবে না।
হাদিসে মুবারাকের মধ্যে এটাও রয়েছে যে আহলে বায়াত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়,
জি,
যারা এর মধ্যে উঠে গেছে তারাই কামিয়াব হবে, আর যারা এর মধ্যে উঠবে না বা উঠতে পারে নাই তারা ধ্বংস হবে।
বাস্তবে কি
এখানে নূহের, নূহ আলাইহিস সালামের কিস্তি বলতে আমরা এটাই বুঝি, অর্থাৎ যারা আহলে বায়তকে ভালোবাসবে তারাই কামিয়াব হবে, আর যারা আহলে বায়তকে ভালোবাসবে না, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, তারা ধ্বংস হবে। আসলে যার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়েছেন, বৃদ্ধি করেছেন, কোরআনে পাকে যাদের আলোচনা করেছেন, যাদের ভালোবাসার প্রতি বলেছেন, হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সম্মান মর্যাদা বলেছেন যে নূহ আলাইহিস সালামের কিস্তি নেয়, যারা এর মধ্যে উঠে যাবে তারা মুক্তি পাবে। তো এমন ব্যক্তিদের শান যদি আমরা কমাতে চাই, হয়তো আমরা নিঃশেষ হয়ে যাব, আর হয়ে গেছে। তো আহলে বায়তের সম্মানের মধ্যে এতটুকু কমতি আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। নূরুল আমিন ভাই, আমরা তো এক শুনলাম যে কোরআনে পাকের বেশ কয়েক জায়গায় আল্লাহ তাআলা আহলে বাইতের ব্যাপারে উল্লেখ করেছেন, আলোচনা করেছেন, হাদিসে মুবারাকাও বেশ কয়েকটা আমরা শ্রবণ করলাম। এখন সাহাবায়ে কিরাম বা আউলিয়ে কিরামের মধ্যে আহলে বাইতের ভালোবাসা কেমন ছিল? কেননা আমরা জানি যে স্বর্ণযুগ যে বলা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগকে, সাহাবায়ে কিরামের যুগকে এবং তাবেঈন, এই তিনটি যুগকে বলা হয় স্বর্ণযুগ। এই যুগগুলোকে স্বর্ণযুগ বলা হয়। তো এই যুগের মধ্যে যারা ছিলেন সাহাবায়ে কিরাম বা তাবেঈন, তাদের অন্তরের মধ্যে সাহাবায়ে কিরামের প্রতি কেমন ভালোবাসা ছিল, এটা যদি আমাদের দর্শকবৃন্দের জানা হয়ে যায় বা জানতে পারে, তাহলে হয়তো ভালোবাসাটা আরও বৃদ্ধি পাবে, আদরটাও বৃদ্ধি পাবে।
তো আসলে সাহাবায়ে কেরামদের মধ্যে তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে মর্যাদাশালী কেউই নেই। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে ছিলেন, তিনি খুতবা দিচ্ছেন,
সুবহানাল্লাহ,
এমন তো অবস্থায় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অল্প বয়স্ক, তিনি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, আপনি এটা থেকে নেমে যান, এটা আমার নানার মেম্বর। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি সত্য বলেছেন, এটা আপনার নানারই। এটা বলে তাকে আদব সহকারে, মহাব্বত সহকারে তাকে কোলে নিলেন, কোলে নিয়ে তারপরে তিনি আবার তার কার্যক্রম তিনি পরিচালনা করলেন। অন্যদিকে আলী কারামাহুল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলতে লাগলেন যে আপনি মনোক্ষুণ্ণ হবেন না, ও ছোট মানুষ। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, তিনি ঠিকই বলেছেন, তিনি ঠিকই বলেছেন। তারপরে যখন আসি আমরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কে সম্মানিত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যিনি সবচেয়ে সম্মানিত তিনি হচ্ছেন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথাবার্তা বলছিলেন। তো ওই সময় হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য। তিনি দেখলেন বাইরেও হযরতে ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়া থাকার পর তিনি চলে গেলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাথে চলে গেলেন। যখন কিছুদিন পর দেখা হলো, হযরতে ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো আপনাকে কিছুদিন পর পর আমার সাথে সাক্ষাৎ করার জন্য বলেছিলাম, আপনি তো আসলেন না। তখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, দেখলাম আপনি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথাবার্তা বলছিলেন,
জি
বাইরে আপনার ছেলেও দাঁড়িয়েছিল, ভাবলাম যে আপনার ছেলে দাঁড়িয়ে রয়েছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেল, ভাবলাম যে আপনার ছেলেই অনুমতি পাচ্ছে না, আমি কীভাবে অনুমতি পেতে পারি। তখন হযরতে ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার ছেলের সাথে আপনার তুলনা হয় না, আমার ছেলের সাথে আপনার তুলনা হয় না। তো তারা এভাবে তাকে সম্মান করতেন। হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সাহাবাই কেরাম তাদেরকে সম্মান করতেন, আদব করতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ধুলাবালি রয়েছে, ময়লা রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড় দিয়ে তার ধুলাবালি পরিষ্কার করে দিচ্ছেন,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর।
তো এটা দেখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি কি করছেন, আপনি আপনার জামা কাপড় দিয়ে আমার পা পরিষ্কার করে দিচ্ছেন। তো ইমাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আপনার যে মর্যাদা, আপনার যে মাকাম, এটা এটা আমি জানি বিদায় এটা করেছি।
জি সুবহানাল্লাহ।
তো এরকম আরো অসংখ্য রেওয়াত রয়েছে সাহাবায়ে কেরামরা এরকম ভাবে
আসলে আপনার কথা থেকে বুঝলাম মাশাআল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে আহলে বাইতের ভালোবাসা কেমন ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন আপনি যে নিজের ছেলে অনুমতি পায়নি কিন্তু আপনার সাথে আমার ছেলের কোনো তুলনা নেই, এটা একদিকে। আরেকদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও শুনলাম যে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ময়লা লেগেছিল তা পরিষ্কার করে দিচ্ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন কিন্তু বলেন যে আপনার মর্যাদা আমি জানি এই কারণে করছি, যদি লোকেরা জানতো তাহলে তারাও এমনটি করতো। তো একটু চিন্তা করি সাহাবায়ে কিরাম যেখানে আহলে বাইতের সম্মান করেছে, যেখানে আদব করেছে, আপনি আমি কে? আপনি আমি তো বাস বলতে পারি যে আহলে বাইতের সাদকা হচ্ছে আমরা, যদি আহলে বাইতের ত্যাগ তিতিক্ষা তাদের যে কুরবানি সেটা যদি না হতো আজকে আমি কোথায় থাকতাম, আমি আপনি কোথায় থাকতাম, আমাদেরকে হয়তো খুঁজেও পাওয়া যেত না। তো বাস্তবে কি দর্শকবৃন্দ আমাদের উচিত আহলে বাইতের প্রতি ভালোবাসা নিজের অন্তরে পোষণ করা, যেমনটি সাহাবায়ে কিরাম করেছেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ব্যাপারে এসেছে, বর্ণিত রয়েছে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন অর্থাৎ মুমিনদের আমির খলিফাতুল মুসলিমিন মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত হওয়ার কারণে তিনি পবিত্র আহলে বাইতের অনেক বেশি খেয়াল রাখতেন এবং পবিত্র আহলে বাইত সম্পর্কে বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন আমার নিকট আমার আত্মীয় স্বজনের চেয়ে বেশি প্রিয়।
সুবহানাল্লাহ।
একটু চিন্তা করি সাহাবায়ে কিরাম যেখানে বলেন যে আহলে বাইত আমার পরিবারের চেয়ে বেশি প্রিয়, সেখানে আর কি চাই?
আসলে এটা তো করবেই, কারণ তারা হচ্ছে ইমানের মূল, তাদের মহাব্বত, তাদের ভালোবাসা হচ্ছে ইমান। আমরা কিছুক্ষণ আগেই শুনেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ইমান, এটা হচ্ছে আমার আহলে বাইতকে যারা ভালোবাসলো তারা ইমানদার হবে। ইমানদার হওয়ার জন্য আহলে বাইয়াতের ভালোবাসা জরুরি। শুধু তাই নয়, আহলে বায়াতকে যারা ভালোবাসবে তাদের মৃত্যু আসানির সাথে হবে, তারা নাজাতের সাথে মৃত্যুবরণ করবেন, ইমানের ইমান নিয়ে তারা মৃত্যুবরণ করবেন, তাদের কবর তাদেরকে যখন কবরে রাখা হবে তাদের কবরকে জান্নাতের সাথে মিলিয়ে দেওয়া হবে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে, তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটবর্তী রাখা হবে যারা আহলে বায়াতকে মহব্বত করবে। এরকম অসংখ্য রেওয়ায়াত রয়েছে। এবং যারা আহলে বায়াতকে মহব্বত করবে না এবং আহলে বায়াতের যারা শত্রুতা পোষণ করবে তারা ইমানের দৌলত নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। এক হাদিসের খোলাসা কিছু এরকমটা যে অনেকেই এক যদি কেউ অনেক আমল করলো, অনেক আমল করার পরে হজে গেল, হজ করলো, জাকাত দিল, সব কিছু করলো, এর পরেও সে যদি আহলে বায়াতের সাথে শত্রুতা পোষণ করে তাহলে সে এরপরেও সে জাহান্নামী।
আহা,
এত কিছু করার পরেও, কেননা এটা হচ্ছে ফরজ, আপনি ফরজকে তরক করতে পারেন না। আহলে বায়াতের মহব্বত হচ্ছে
আরেকদিকে, এটা হচ্ছে ঈমান,
ঈমান,
ঈমান। একটু উদাহরণ দিলে হয়তো বা দর্শকবৃন্দ আরো সুন্দরভাবে বুঝবে। আমরা একটা খাতা নিয়ে যদি এক লিখি এটা মান হয় এক, একটা শূন্য দিলে এটা শূন্য, দিলাম শূন্য কিন্তু হলো কত, দশ,
দশ,
আরেকটি শূন্য দিলাম হয়ে গেল একশো, আরেকটা শূন্য দিলে এক হাজার। এভাবে যত শূন্য আমরা দিতে থাকবো তত এটা সম্মান বাড়তে থাকবে, অর্থাৎ এক থেকে দশ, দশ থেকে একশো, একশো থেকে হাজার, হাজার থেকে দশ হাজার, লাখ, কোটি হয়ে যায়। শূন্য দিচ্ছি কিন্তু এখন প্রশ্ন, প্রথমে যেই এক আমরা দিয়েছিলাম ওই একটা যদি কেটে দিই, এতগুলো শূন্য দিয়ে যে আমরা এত সংখ্যা বানালাম, তাহলে এখন এই এক কেটে দেওয়ার কারণে শূন্যগুলোর মান কত থাকে? নিশ্চয় আপনারা বলবেন শূন্যর মান তো শূন্যই থাকে। ঠিক তেমনি এক হচ্ছে ঈমান, আহলে বাইত হচ্ছে ঈমান। ঈমান ঠিক আছে, আহলে বাইতের প্রতি ভালোবাসা ঠিক আছে, এরপরে আমরা আমল করব, আমরা নেককার হব, আমলদার হব, আমাদের মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। যখনই আমরা ওই ঈমানকে ছেড়ে দিব, আহলে বাইতের প্রতি ভালোবাসা ছেড়ে দিব, তখন আমাদের আমলগুলো কোনো কাজে আসবে না। তো বাস্তবিকই যে বিষয়টি আমাদের নূর আমিন ভাই বললেন, আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ না করা উচিত। হাদিসে মুবারাকের মধ্যে রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সাবধান, যে ব্যক্তি আহলে বাইতের প্রতি শত্রুতা অবস্থায় মরল সে কিয়ামতের দিন এই অবস্থায় আসবে যে তার উভয় চোখের মধ্যখানে লেখা থাকবে এই ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে আশা হত। একটু চিন্তা করি, যখন কিয়ামতের দিন হবে এত নফসা নফসি, এত মানে দিনটা এত কষ্টকর হবে মানুষের, সূর্য সোয়া মাইল উপরে থাকবে, ওই অবস্থায় যদি আমার কপালে লেখা থাকে যে আমি আল্লাহ তাআলার রহমত থেকে আশা হতো, আমার আপনার কী অবস্থা হবে? আলহামদুলিল্লাহ নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ তাআলা এখন থেকে আমরা আহলে বাইতের প্রতি, যদি আমাদের অন্তরে কোনো কিছু থেকে থাকতো, আমরা এটা বের করে ইনশাআল্লাহ তাআলা আহলে বাইতকে ভালোবাসবো, আহলে বাইতের ভালোবাসা আমাদের অন্তরে রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করেছি কিছুটা আলোচনা করার জন্য আহলে বাইতের সম্মান মর্যাদা নিয়ে, আর আহলে বাইতের গুরুত্ব কেমন রয়েছে, আদব কীরকম করা উচিত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আদেশ করেছেন আমাদেরকে, এ বুজুর্গানের দিন অর্থাৎ সাহাবায়ে কিরাম কেমন আদব করেছেন, আমরা শুনলাম নূরুলামিন ভাই থেকে। নূরুলামিন ভাই আমাদেরকে সময় দিয়ে খুব সুন্দর বিষয়গুলো আমাদেরকে তুলে ধরলেন, আমাদেরকে জানালেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শকবৃন্দ যারা আপনারা দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী পর্বে আরও একটি বিষয়ের আদব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, আর এই আদব আমরা জেনে নিজের উপরে এগুলো অ্যাপ্লাই করে আদব সম্পন্ন ব্যক্তি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এমন নয় যে একদিক দিয়ে শুনলাম আরেক দিক দিয়ে সেটা রেখে দিলাম, এমন নয়, আমরা আমলও পরিণত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করলাম এগুলো মনে রেখে আমল করে অপরের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি। যা শুনে ইমান আমল আরো দৃঢ় করেছি।